যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে দিয়ে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, সিংহের লেজ দিয়ে খেলা করবেন না, তার পরিণতি হবে দুঃখজনক। আর এর জবাবই ইরানের প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এক টুইট বার্তায় লিখেন, আর কখনই যুক্তরাষ্ট্রকে হুমকি দেবেন না, আর তা করলে এমন পরিণতি হবে যা ইতিহাসে খুব অল্প দেশকেই সেরকম দুর্ভোগ পোহাতে হয়েছে। এমন বাস্তবতায় আমাদের আজকের আলাপন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বাগযুদ্ধ এবং বাস্তবতা। আর আমাদের সঙ্গে এ বিষয়ে আলোচনার জন্য দুজন অতিথি রয়েছেন, মিশিগানের এড্রিয়ান কলেজের অর্থনীতির অধ্যাপক ডক্টর হাসান হাবিব এবং নিউ ইয়র্ক থেকে প্রবীণ ফ্রিল্যান্স সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। প্রথমে সৈয়দ মোহাম্মদুল্লাহ আপনার কাছে যেতে চাই, এই বাগযুদ্ধ হঠাৎ করেই যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার শীতল সম্পর্ক আরো বোধ হয় খানিকটা শীতল হয়ে গেল, আপনি কি মনে করেন?
শীতল সম্পর্ক না, উত্তপ্ত সম্পর্ক, উত্তপ্ত সম্পর্ক উত্তপ্ত হতে যাচ্ছে। আসলে তো ঘটনাধারা আগে থেকে, প্রেসিডেন্ট ট্রাম্প যখন নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন প্রেসিডেন্ট হবার জন্য, সে সময় থেকেই তিনি ওবামা আমলে ইরানের সাথে কয়েকটি পশ্চিমা দেশ সহ চীন, রাশিয়া, জার্মানি, ব্রিটেন, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র মিলে যে চুক্তি করছে ৪+১ বোধহয়, সে তার বিরোধিতা করেছেন। তিনি বলেছেন যে না, এটা ঠিক না, এখানে ইরানকে যথেষ্ট সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, এটা যুক্তরাষ্ট্রের স্বার্থে ক্ষতিকর, আন্তর্জাতিক শান্তির পক্ষে এটা ঠিক না, এই কথা তিনি বলেছেন। প্রেসিডেন্ট হওয়ার পর থেকে তিনি কঠোর সব কথা বলেই আসছেন, তো এমন না যে হঠাৎ করে এটা হয়েছে, এই ধারাটাই কঠোর। ইরানকে হুমকি দেওয়া তিনি অনেকদিন থেকে শুরু করেছেন এবং ইরানের সাথে যে আন্তর্জাতিক চুক্তি হয়েছিল সে দেশের পারমাণবিক অস্ত্র যাতে তারা বানাতে না পারে সেই জন্য আন্তর্জাতিক চুক্তি, সেটা থেকে তিনি যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন। সম্পর্কটা উত্তপ্ত, অনিশ্চিত এবং কখন কি ঘটে যায় এ নিয়ে বেশ দীর্ঘদিন থেকে অনিশ্চয়তা রয়েছে, ম্যাটার অফ ফ্যাক্ট অনিশ্চয়তা না আশঙ্কা রয়েছে। আর এর পাশাপাশি ইরানের ওই অঞ্চলের দুই প্রতিকূল প্রায় শত্রু শক্তি সৌদি আরব এবং ইসরায়েল, দুই দেশই অনবরত ইরানকে হুমকিও দিয়ে যাচ্ছে যে ইরানের নীতি তাদের স্বার্থে, আন্তর্জাতিক স্বার্থে, আঞ্চলিক স্বার্থে ক্ষতিকর কথা বলে আসছে এবং তাদের অভিযোগ অনেকগুলো আমরা পরবর্তী আলোচনাটা বলতে পারবো। তার সাথে যুক্তরাষ্ট্রের ওই দুই রাষ্ট্র খুব ঘনিষ্ঠ মিত্র মিলে এখন যে কোন দিকে যায় পরিস্থিতি, যে ভাষা দুই পক্ষ উচ্চারণ করছে তাতে একটু আশঙ্কাই মনে হয়। এবং ইরানের সাথে, ইরানের উপরে যুক্তরাষ্ট্র যদি আক্রমণ করে বা যুক্তরাষ্ট্রের হয়ে স্থানীয় কোনো শক্তি আক্রমণ করে, তা ইরানের ক্ষমতা নেই যুক্তরাষ্ট্রকে মোকাবিলা করা, এটা যেমন সত্য তেমনি ভাবে ইরান ওই অঞ্চলে প্রচুর ক্ষয়ক্ষতি করে ফেলতে পারে এবং তারপর পাল্টাপাল্টি যুদ্ধ লেগে গেলে যে পরিস্থিতি কোন দিকে যায়, কতদূর যায় এবং সেটাতে অন্যান্য কতগুলো দেশ জড়িয়ে পড়ে, এটা একটা আশঙ্কার বিষয়।
জি, আমরা ডক্টর আহসান হাবিব আপনার কাছে যেতে চাই। শুরুতেই আপনার একটু মন্তব্য জানতে চাই যে এই পাল্টাপাল্টি বাগযুদ্ধ আপনি কিভাবে দেখছেন, এবং মূলত আপনার কাছ থেকে আমরা জানতে চাইব পরবর্তীতে যে যুক্তরাষ্ট্র যদি তার অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্য দিয়ে ইরানের কী ধরনের ক্ষতি করতে পারে, অথবা ইরান কি সেই সামর্থ্য আছে ইরানের যে এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবার ঘুরে দাঁড়ানো, অথবা বাইরের দেশগুলো মানে অর্থাৎ চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে এসছে কিন্তু অন্য যে দেশগুলো রয়েছে তাদের সহায়তায় কি ইরানের পক্ষে সম্ভব সবকিছু গুছিয়ে ওঠা, এসব আপনার কাছ থেকে নিশ্চয়ই জানবো। তার আগে এই বাগযুদ্ধকে প্রাথমিকভাবে আপনার মূল্যায়ন।
জি, ধন্যবাদ। মোহাম্মদুল্লাহ ভাই যে কথা বললেন, তার তিনি থেমে গেছেন ট্রাম্পের ইনিশিয়াল স্টেজে, কিন্তু তারপরে আমি মনে করি মে মাস থেকে যাই, মে মাসে যখন ট্রাম্প বললেন কিংবা তার জুনে যে আমি উইথড্র করলাম, সে উইথড্র করে নিয়ে গেল ওই নিউক্লিয়ার ট্রিটি থেকে, এবং তারপরে আরো বললেন যে স্যাংশনগুলো আমি রিইম্পোজ করবো এবং প্রথমে ফাইন্যান্সিয়াল স্যাংশন দেওয়া হবে এই অগস্ট মাসের থেকে, সামনে মাসে 8-6 তারিখ থেকে। আর অ্যাকচুয়াল অয়েল কার্টেল মানে অয়েল স্যাংশন শুরু হবে অক্টোবর নভেম্বরের দিকে। তো জিনিসটাকে আরো তীব্র করা হচ্ছে এবং জিনিসটা আরো উত্তপ্ত হয়েছে গত রবিবার দিন থেকে, কেন গত রবিবারে ক্যালিফোর্নিয়াতে মাইক পম্পিও, ট্রাম্পের অ্যাডভাইজার, যে তিনি একটা ইরানিয়ান, যে প্রবাসী ইরানিয়ান যারা ইরানি গভর্নমেন্টের এগেনস্টে, কারেন্ট গভর্নমেন্টের, তাদের সম্মেলনে বলেছেন যে স্যাংশনটা তোলার তো অবশ্যই ভালো হয়েছে এবং ইরানের এই সরকার বর্তমানে যেটা আছে সেই সরকার খুব নীতিপরায়ণ না, করাপ্ট, অথরিটেরিয়ান, এবং তাদের মধ্যে এমনকি আয়াতোল্লাহ নিজেরই কত বিলিয়ন ডলার, কোথায় $70 billion নিজের সম্পত্তি আছে বিদেশে। এসব কথা বলাতে নেতারালি ইরান অক্ষুব্ধ হয়েছে এবং তারপরে তখন তারই প্রতিশ্রুতিতে রোহিনি বললেন যে আমেরিকাকে বললেন যে ইরানের সঙ্গে কথা বলে যুদ্ধ করে লাভ হবে না, বরং ইরানের সঙ্গে যদি শান্তি করে সেটা হবে মাদার অব অল পিস, ইরানের সঙ্গে যুদ্ধ করেন সেটা হবে মাদার অব অল ওয়ার। তারপরে আমাদের আজকে সকালে ট্রাম্পের টুইট, সেই টুইটের একটা উল্লেখযোগ্য জিনিস হচ্ছে পুরোটা ক্যাপিটাল লেটারে, তার মানে ইন্টারনেট সংকেতে ক্যাপিটাল লেটার মানে হলো তোমাকে ওকে ধমক দেওয়ার আগে কিছু কথা বলা। নরমালি ক্যাপিটাল করি আমরা এমফেসাইজ সামথিং, আর ইন্টারনেটে এটাকে বললে, যেটা আমি শিখেছি অ্যাকচুয়ালি আমার ছাত্রদেরকে মাঝে আমি ক্যাপিটালে বলতাম, এক্সাম টুমরো, থিংস লাইক দ্যাট, পরীক্ষা হবে, এলে বলতো তুমি আমার ক্যাপিটাল বলছো কেন, তুমি আমাদের খেপে গেছো নাকি, আমি বলছি কারণ কি, মানে আমি খেপে নিত ওই আর কি। তো ক্যাপিটালটা মানে হলো রাগ প্রকাশ করা।
জি, আমরা আপনার কাছ থেকে অর্থনৈতিক বিষয়গুলো নিশ্চয়ই জানবো, তার আগে সৈয়দ মাহমুদউল্লাহ আপনার কাছে আবার একটু জানতে চাই, আপনি বলছিলেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে পেরে উঠবে না ইরান, এটা আপনার মন্তব্য থেকে আমরা জেনেছি, কিন্তু আমরা একই সঙ্গে আরেকটি তথ্য দিয়ে আপনার কাছ থেকে জানতে চাই, সেটি হচ্ছে ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল বাকিরি, তিনি বলেছেন আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে প্রকাশ্যে সামরিক হামলার হুমকি দেয়নি, কিন্তু আমাদের কাছে নির্ভরযোগ্য তথ্য রয়েছে গত 1.5 বছরে যুক্তরাষ্ট্র প্রশাসন ইরানের বিরুদ্ধে হামলা চালাতে সেনাবাহিনীকে রাজি করানোর জন্য ব্যাপক চেষ্টা চালিয়েছে, কিন্তু আমেরিকার সেনা কমান্ডাররা ইরানে হামলা চালাতে রাজি হয়নি। তার এই মন্তব্য এবং সামরিক শক্তির একটা তারতম্য যদি আপনার কাছ থেকে আমরা পাই।
এটা তারা তাদের তথ্যের ভিত্তিতে বলছেন, এটা হতে পারে এরকম যে যুক্তরাষ্ট্র হামলা নিয়ে নিশ্চয়ই প্রেসিডেন্ট হয়তো তার সামরিক অধিনায়কদের সাথে কথাবার্তা বলেছেন এবং তারা নিশ্চয়ই কুল হেডে, সামরিক মানে রাষ্ট্রনায়করা তো সবসময় তাদের পরামর্শদাতাদের পরামর্শ নিয়ে কাজকর্ম করেন তাদের বিভিন্ন ইস্যুতে, কেবল সামরিক না, অর্থনৈতিক, অন্য দেশের অন্যান্য বিষয়ে যেমন কোন কোন রাষ্ট্রনায়ক আছেন তাদের পরামর্শ শোনেন, কেউ খুব কম শোনেন, যাই হোক, তো তারা ঠান্ডা মাথায় সব পরিস্থিতি বিশ্লেষণ করে দেখে যে এই কাজটা আমরা করলে কিরকম হবে। এখন আমরা যদি ইরান আক্রমণ করে ফেলতে পারি, ইরান আক্রমণ করলে যুক্তরাষ্ট্রের বা ইসরায়েলের যে সামরিক ক্ষমতা আছে সেটা হচ্ছে তারা ইরানের অর্থনীতিকে ভয়ঙ্কর ভাবে, তাদের আপনার মেজর অনেকগুলো সামরিক ইনস্টলেশন, অর্থনৈতিক ইনস্টলেশন, সেই দেশের ধরেন সেতুগুলো, অনেকগুলো কলকারখানা, এগুলো সব উড়িয়ে দিতে পারে, সামরিক স্থাপনা তো করতেই পারে। পাশাপাশি পাল্টা আক্রমণ ইরান কিছুটা করবে, প্রত্যক্ষ ভাবে খুব একটা বেশি করতে পারবে মনে হয় না ক্ষতি এদের, যুক্তরাষ্ট্রকে তো পারবেই না, ইসরায়েলকেও তেমন একটা পারবে আমার মনে হয় না, কিন্তু পরিস্থিতি তো ওই খালি এদের প্রত্যক্ষ সামরিক সংঘাতে সীমিত থাকবে না। তখন ইরান পন্থী ধরেন হেজবুল্লাহ আছে ইয়েতে লেবাননে এবং তাদের সমর্থকরা প্যালেস্টাইনে আছে, অন্যান্য স্থানে আছে, ইরাকে আছে, সিরিয়াতে আছে, তারা পুরো অঞ্চলকে, এমনকি মিশরে আছে, পুরো অঞ্চলেই একটা এই জিনিসটা ছড়িয়ে পড়বে এবং তখন যে কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় এটা একটা ভয়ঙ্কর অনিশ্চয়তা সৃষ্টি করবে। ফলে সামরিক অধিনায়করা প্রেসিডেন্টকে নিশ্চয়ই এসব বিশ্লেষণ করে বলেছেন এবং আরেকটা হচ্ছে যে কেবল ওই অঞ্চলে সীমাবদ্ধ থাক তা না, হয়তো ইরানপন্থীরা পৃথিবীর অন্যান্য স্থানে গিয়ে তাদের লোকজন যুক্তরাষ্ট্রের স্বার্থ গুলোর উপরে, স্থাপনা গুলোর উপরে আঘাত হানতে পারে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এবং বাইরে, সেটা একটা অনিশ্চয়তার বা আশঙ্কার বিষয় তারা হয়তো হিসেবে নিয়েছেন। এবং আরেকটা ধারণা হয়তো তারা প্রেসিডেন্টকে দিয়ে থাকতে পারেন যে ইরান কথাবার্তা খুব সংযত ভাবেই বলছে বলে তাদের ধারণা, এবং প্রকৃতপক্ষে সমস্ত আন্তর্জাতিক তথ্য মতো তারা তো পারমাণবিক অস্ত্র বানাচ্ছে না, সেরকম কোন প্রস্তুতি তারা দেখাচ্ছে না। ন্যূনতম প্রস্তুতি তাদের ছিল, কিন্তু তাদের এনরিচড ইউরেনিয়াম প্রায় অনেকগুলোই তারা হস্তান্তর করে ফেলেছে এবং অন্যান্য অনেকগুলো স্থাপনা বন্ধ করে দিয়েছে ফলে, এবং তারা মোটামুটি যুক্তরাষ্ট্রের ইন্টারেস্টের উপর প্রত্যক্ষ কোনো আঘাত হচ্ছে না, এটা হয়তো তারা বলে থাকতে পারে। আর আমরা পরবর্তী আলোচনা আরো বিশ্লেষণ করবো। আর যুক্তরাষ্ট্র আর একটা করছে যে স্যাংশনটা করছে, যেটা আমাদের জ্ঞানী অধ্যাপক উল্লেখ করলেন একটু আগে, সেই স্যাংশন ইরানকে প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। যতই ইউরোপীয় অন্যান্য দেশ এবং অন্যান্য দেশগুলো যুক্তরাষ্ট্রের সাথে বেরিয়ে আসেনি এই চুক্তি থেকে, কিন্তু বেরিয়ে না আসলেও যুক্তরাষ্ট্র যদি কঠোর ভাবে স্যাংশন আরোপ করে অর্থনৈতিক অবরোধ, তাহলে যে সমস্ত দেশ চুক্তি থেকে বেরিয়ে আসেনি তাদের কোম্পানিগুলো এই স্যাংশন যদি পালন না করে, তখন তাদের কোম্পানিগুলো ওই দেশে যে ব্যবসা বাণিজ্য করলে যুক্তরাষ্ট্র তাদের উপরে অবরোধ আরোপ করবে, করলে যুক্তরাষ্ট্রের সাথে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে না। ফলে ইরানের সাথে তাদের ব্যবসার চাইতে হয়তো অনেক বেশি ব্যবসা যুক্তরাষ্ট্রের সাথে অনেকগুলো দেশের এবং কোম্পানিগুলোর আছে, সেটা তারা কতটা ঝুঁকি নেবে বলা মুশকিল। ফলে এটাও একটা মানে ইরানের জন্য যেমন ক্ষতিকর, তেমনি ভাবে যে দেশগুলো অবরোধে সামিল হচ্ছে না তাদেরও ঝুঁকির বিষয় আছে, এবং তারা প্রেসিডেন্টের সাথে এই চাপ ছাড়াও অন্যান্য ব্যাপারে এই সাম্প্রদায়িক ন্যাটো সম্মেলন সহ এই আপনার ক্যানাডাতে যে সম্মেলন হলো সেখানে প্রেসিডেন্টের সাথে তাদের মতের প্রকাশ্য বিরোধ হয়েছে, এবং রাশার সাথে সম্পর্ক নিয়ে প্রেসিডেন্ট রাশার সাথে অত্যন্ত ওয়ার্ম রিলেশনশিপ গভীর সক্ষতার ভাব দেখাচ্ছেন, কিন্তু সেক্ষেত্রে পশ্চিমা দেশগুলো খুবই সন্দিহান। এই সব নিয়ে পশ্চিমা দেশগুলো অন্যান্য দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে, এবং ইরানকে কেন্দ্র করে সেই জন্য যুক্তরাষ্ট্র চাপ দিলেই তারা ক্ষতিগ্রস্ত হলেও কতটা নতি স্বীকার করবে, অ্যাকোমোডেট করবে, সেটাও এখন একটা অনিশ্চিত অবস্থার মুখোমুখি পড়েছে।
জি, আমরা ডক্টর আহসান হাবিব আপনার কাছে যাব, তার আগে একজন শ্রোতা আমাদের সঙ্গে রয়েছেন, তার প্রশ্ন অথবা মন্তব্য শুনে আপনাদের কাছে ফিরতে চাই। আমাদের সঙ্গে এখন যুক্ত রয়েছেন মাসুম বিল্লাহ মাজেদ। মাজেদ, আপনি যদি সংক্ষেপে আপনার প্রশ্ন অথবা মন্তব্যটি করেন।
হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। খুশি হলাম আজকে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনায় আপনারা অংশ নিয়েছেন।
জি, ধন্যবাদ।
আমি দেখি যে এই দুই রাষ্ট্রের যে যুদ্ধ হয়েছে এর ফলে যে আমাদের দেশে কোনো প্রভাব পড়তে পারে কিনা, যেমন ওখানে তেলের যে মজুদ আছে এগুলো আমেরিকাতে নেওয়া হয়, এবং আমাদের দেশের সাথে ইরানের খুব ভালো সম্পর্ক, এটা আসলে একটু বিস্তারিত আলোচনা করলে খুশি।
জি, ডক্টর আহসান হাবিব আপনার কাছেই যেতে চাই যে যদি আসলে ইরানের কাছ থেকে তেল কেনা বন্ধ করে দেয় দেশগুলো, যেটি আসলে যুক্তরাষ্ট্র চাইছে, সেক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়বে কিনা এবং বাংলাদেশে কি প্রভাব, এটি আপনার কাছ থেকে শুরু করতে চাই।
তেলের দাম তো অবশ্যই বাড়বে, কারণ ইরান তো ওপেকের মেম্বার এবং একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সাপ্লায়ার অফ অয়েল। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, এই যে বাক যুদ্ধ শুরু হয়েছে এর ফলে আজকেই তেলের দাম বাড়া শুরু হয়ে গেছে। আমেরিকার মার্কেটে অল্প বেড়েছে, লন্ডনে আর একটু বেশি বেড়েছে, এবং কত কয়েক মাসের মধ্যে এই বছরের প্রথম থেকে আজকে লন্ডনের মার্কেটে $75 ক্রস করে গেছে, এবং এটা যতই বাড়বে ওরা ওয়াচ করছে তেলের দাম বাড়বে, এবং যার ফলে যেটা বলেন বাংলাদেশের তো অবশ্যই ক্ষতি হবে, কারণ বাংলাদেশ তো একটা খুব সুবিধা আছে যে গত বহুদিন ধরে কম সপ্তাহে তেল পাচ্ছে, তেল যেটা তাদের বিভিন্ন রকম উন্নয়নমূলক কার্যক্রম করছে, যেমন বিদ্যুৎ সাপ্লাই ইত্যাদি, তো বাংলাদেশের খুবই ক্ষতিকর হবে।
জি জি, বলুন, শুনছি।
যদি বলেন স্যাংশনের ইরানের কি ইফেক্ট হবে, ইরানের ইফেক্ট তো অবশ্যই হবে, যেটা আমরা কিছুটা অনুমান করতে পারি গত স্যাংশন থেকে কি হয়েছিল,
জি, আপনি যদি আপনি যদি কি প্রভাব পড়বে ইরানের উপর যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের মধ্য দিয়ে? আমরা তো এটাও জানি যে ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে এলেও যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া, জার্মানি তারা তো এটাতে আপত্তি জানিয়েছে এবং তারা রয়েছেন ইসের সঙ্গে, চুক্তির সঙ্গে এখন পর্যন্ত। তো সব মিলিয়ে একটু যদি বিস্তারিত বলেন যে যুক্তরাষ্ট্রের একার এই পদক্ষেপের মধ্য দিয়ে কি ধরনের প্রভাব পড়তে যাচ্ছে এবং ইরান কিভাবে সেটা মোকাবেলা করবে।
মোটামুটি একটা স্যাংশন হলে জিনিসটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, যে কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি একেবারে বন্ধ হয় তা না। মনে করেন আপনি ঢাকা টু ময়মনসিংহ রোডে যদি একটা রাস্তা বন্ধ করে দেয় গভর্নমেন্ট, তাতে লোকজন যাবে না তা না, কিন্তু অনেক কষ্ট করে ঘুরে ঘুরে যেতে হবে, কিছু কম লোক যাবে এবং অনেক সময় লাগবে। স্যাংশন ওরকমই করে, যে কোনো অ্যাক্টিভিটি করতে বেশি সময় লাগে, বেশি অর্থ খরচ হয়। যেমন এবং স্যাংশন হতে পারে ফাইন্যান্সিয়াল স্যাংশন অথবা রিয়েল স্যাংশন। ফাইন্যান্সিয়াল স্যাংশন দিয়ে প্রথমে শুরু হয়, যেমন ব্যাংকদেরকে লেনদেন করা বন্ধ করে দেয়। যেমন সুইফট নেটওয়ার্ক যেটা আছে SWIFT, ওই নেটওয়ার্ক থেকে ইরানকে কেটে দেওয়া হয়েছে ইন্টারনেট পেমেন্ট। তখন ইরান যখন তেল কেনা বেচা করে তখন পেমেন্টের জন্য খুব অসুবিধা হয়, এই জন্য তাদেরকে বেশি পয়সা দিতে হয়, এটা ইরানের তেলের বাজার ঘাটতি করে। আর যখন তেলের এক্সপোর্টে যখন বাধা দেওয়া হয় তখন তেলের এক্সপোর্ট কমে গেছে ইরানের, বেশ প্রায় 10-15% এক্সপোর্ট, তেলের এক্সপোর্ট কমে গেছে, যেটা ইরানের ইকোনমিকে ক্ষতিগ্রস্ত করেছে। এবং অবশ্যই অন্যান্য জিনিসপত্র আমদানি করে খর দাম বেড়ে যাবে, যত বিদেশি জিনিস ইরান আনে দাম বেড়ে যাবে, ইরানের কারেন্সি ডিভ্যালু হয়ে যাচ্ছে এবং সেটা ঠেকাতে ইরান ইন্টারেস্ট রেট বাড়াচ্ছে, কিন্তু তাতেও লাভ হয়নি। এবং কারেন্সি ডিভ্যালুয়েশন হওয়ার সঙ্গে সঙ্গে দেশের মধ্যে ইনফ্লেশনও দেখা দেয়। সংশ্লেষণ এটা বলা যায় ইরান যদি বেশি ক্ষিপ্ত হয়ে যায় সে যদি করতে পারে, তার হাতে একটা অস্ত্র আছে যে হরমুজ, যে প্রণালী স্টেট হরমুজ, ওটাতে ইরানের কন্ট্রোল আছে, ওটা বন্ধ করে দিলে আবার পশ্চিমা বিশ্ব এবং এদিকে যারা তেল আদান প্রদান করে তাদের কিছু অসুবিধা হবে। আমরা যদি সে পর্যন্ত যাই তাহলে আবার ওই মাদার অব অল ওয়ার যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি, আমার মনে হয় না অত দূর যাবে এটা।
জি, আমরা একটু যেতে চাই সৈয়দ মাহমুদউল্লাহ আপনার কাছে, যেমনটা বলছিলেন ডক্টর হাসান হাবিব হরমুজ প্রণালীর কথা, 2016 সালের পরিসংখ্যান অনুযায়ী প্রায় 20 মিলিয়ন ব্যারেল এই প্রণালী থেকে প্রতিদিন আসা যাওয়া করে। তো সব মিলিয়ে এই প্রণালীতে ইরানের এক ধরনের নিয়ন্ত্রণ, বিশ্ববাজারে তেলের দাম, সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষে কি আসলে কোনো ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া সম্ভব?
সামরিক পদক্ষেপ তো নেওয়া সম্ভব, এখন যদি রাষ্ট্রপতি সিদ্ধান্ত নেন যে তিনি আক্রমণ করবেনই, সামরিক অধিনায়করা তার বিরোধিতা করলেও প্রেসিডেন্ট নির্দেশ দিলে করেন, কিন্তু নিশ্চয়ই তারা বারবার এটা বিবেচনা করবেন। আমার মনে হয় এখনো পর্যন্ত যেমন মনে আছে আমাদের মাত্র কয়েক মাস আগে তিনি উত্তর কোরিয়াকে ভয়ঙ্কর ভাষায় হুমকি দিয়েছিলেন এবং তার সম্পর্কে বেশ কটু মন্তব্য করেছিলেন, সেই কিমও পাল্টা কটু মন্তব্য করেছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি সম্পর্কে, কিন্তু তারপর তার সাথে বেশ চমৎকার একটা সামিট মিটিং হলো। ইরানের সাথে সেরকম হওয়ার সম্ভাবনা নেই, ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সামিট বা এমনকি পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে বৈঠক হবে আমার মনে হচ্ছে না। এর কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রধান দুই স্থানীয় মিত্র, নিজেদের প্রেসিডেন্টের নীতি ছাড়াও স্থানীয় মিত্র ইসরায়েল এবং সৌদি আরব তার বিরোধিতা করবে, সে কারণে হবে না। কিন্তু একটা অনিশ্চিত অবস্থা, উত্তেজনা সৃষ্টি হলে যুক্তরাষ্ট্র আক্রমণ করুক বা না করুক, যেমন ভারতের কথা উল্লেখ করা যায়, ভারতের সাথে যুক্তরাষ্ট্র বেশ গত কয়েক দশক থেকে ক্রমাগতভাবে ঘনিষ্ঠতর সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে এবং চীনের সাথে এক ধরনের যুদ্ধ চলছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিয়ে একদিকে, কিন্তু অন্যদিকে চীন একটা সামরিক শক্তি হিসেবে অত্যন্ত শক্তিশালী হয়ে উঠছে আর অর্থনৈতিক শক্তি হিসাবে প্রায় যুক্তরাষ্ট্রের কাছাকাছি অবস্থানে দাঁড়িয়েছে, পৃথিবীর দ্বিতীয় প্রধান শক্তিশালী অর্থনৈতিক রাষ্ট্র, সামরিক শক্তিও যাচ্ছে। সেই কারণে চীনেরকে কিছুটা আপনার চীনকে কিছুটা পাল্লা দেবার জন্য, সেই অংশে কিছুটা প্রতিহত করার জন্য অনেক ধরনের নীতি ওবামা প্রশাসন বা তার আগে থেকে নেওয়া শুরু করেছে। তার একটি হচ্ছে ভারতের সাথে ঘনিষ্ঠতা করা এবং মোদী এসে আগের প্রেসিডেন্ট এই প্রেসিডেন্টের সাথে বেশ কোলাকুলি করে গেছেন, অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক নানা কারণে, খালি এই কারণে অন্যান্য কারণে, মুসলিম বিরোধী নীতির কারণেও প্রেসিডেন্টের এবং মোদীর মধ্যে এক ধরনের সখ্যতা হয়েছে। তো সেই সখ্যতায় হঠাৎ করে চিড় ধরার লক্ষণ দেখা দিয়েছে, কারণ ভারত নিজের অর্থনৈতিক স্বার্থে ইরান থেকে তেল আমদানি করে এবং সেই তেলের আমদানির উপরে যুক্তরাষ্ট্র বলেছে আপনারা এই তেল আমদানি বন্ধ করে দিন। সেটা তারা করতে পারছে না বলে এখন ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কে একটা টানাপোড়েন সৃষ্টি হয়েছে। তখন নানা ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রকে চিন্তা করতে হবে আক্রমণের আগে। কিন্তু এবং আরেকটা যেটা বললেন অধ্যাপক সাহেব, যে ওই হরমুজ প্রণালীতে তো তারা যুক্তরাষ্ট্রকে বা পশ্চিমা শক্তিগুলোকে, তারা যুক্তরাষ্ট্র ইসরায়েলকে হয়তো প্রতিহত করতে পারবে না, কিন্তু হরমুজ প্রণালীতে মাইন পুঁতে অন্যান্য নানাভাবে ঝামেলা করে সেটা তো বন্ধ করতে পারে। ফলে তেলের প্রবাহ এদিকে আসাটা ক্ষতিগ্রস্ত হবে। যদিও ইরানের প্রোডাকশন বন্ধ হয়ে গেল বা ওখান থেকে না কিনলেও সৌদি আরব হয়তো বেশি উৎপাদন করে সেটা মেটাবার চেষ্টা করবে, কিন্তু তেলের আনা নেওয়াই যদি প্রতিহত হয়, ক্ষতিগ্রস্ত হয় অথবা আরো অনেক দূর দিয়ে ঘুরে আসতে হয়, তখন তো দাম অনেক বেড়ে যাবে বলে সেটাও আরেকটা দিক।
জি, আমরা আপনাদের দুজনের কাছে আবার ফিরবো, তার আগে আমাদের সঙ্গে একজন শ্রোতা রয়েছেন অনেকক্ষণ ধরে লাইনে, সবুজ বিশ্বাস। সবুজ বিশ্বাস, আপনি যদি আপনার প্রশ্ন অথবা মন্তব্যটি করেন। হ্যালো সবুজ বিশ্বাস, সবুজ বিশ্বাস শুনতে পাচ্ছেন? হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি আপনাকে, আপনার প্রশ্নটি যদি করেন।
হ্যালো
হ্যালো সবুজ বিশ্বাস, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। হ্যালো
হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার।
জি আপনার প্রশ্নটি যদি করেন ভাই।
আমি সবুজ বিশ্বাস, যদি মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত থেকে বলছি। আমার একটা প্রশ্ন, আমি বিগত কিছু দেশের পরিপ্রেক্ষিতে একটা প্রশ্নটা আমার করতে ইচ্ছে করছে। এর আগে ট্রাম্প সাহেবের আমরা দু একটা দেখেছি বিষয় নিয়ে দেখেছি, যে উনি উত্তর কোরিয়া, চীন এমনকি রাশিয়ার সঙ্গে এইরকম বাগযুদ্ধে বা এইরকম হুমকি হুঙ্কার ছেড়েছেন, কিন্তু কিছুদিন পরই দেখা গেছে আশ্চর্য রকম ভাবে উনি আবার একটু নরম পথ অবলম্বন করেছেন। একইভাবে তিনি যে অহংকারটা দিয়েছেন সম্প্রতি, পরবর্তীকালে আবার কি আমরা দেখবো যে তিনি আবার নরম পথে হাঁটছেন বা আবার আলোচনায় বসছেন? তো এখানে কি ট্রাম্প সাহেবের একটা বিশেষ ক্যারেক্টার কি এখানে উঠে আসছে না, যে প্রথমে উনি কোন দেশকে একবার হুঙ্কার দেওয়ার চেষ্টা করছেন, যখন দেখছেন যে না হচ্ছে না তখন আবার আলোচনায় বসছেন, এই ক্ষেত্রে কি তাই হবে?
জি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু যেতে চাই ডক্টর আহসান হাবিব আপনার কাছে, আপনি কি মনে করেন যে এক্ষেত্রে কি এমনটা হবে?
ওনার কথাটা অ্যাকচুয়ালি সবুজ বিশ্বাস যেটা বললেন, আমিও সেই দিকে বলতে যাচ্ছিলাম যে পুরোটা হয়তো ট্রাম্প বাস্তবায়িত করবে না। এই উত্তর কোরিয়ার কথা বললেন, উত্তর কোরিয়ার সময় আমরা একই একটা প্রেক্ষিত দেখছি, প্রথমে ট্রাম্প টুইটও দেখে বহু রকম হম্বিতম্বে করলেন, পরে হঠাৎ করে তাদের সঙ্গে বৈঠকে বসলেন। ইরানের ক্ষেত্রে তারই প্যারাল দেখতে পাচ্ছি, যদিও মাহমুদুল্লাহ ভাই বলেছেন যে এখানে হয়তো মিটিং হবে না, ট্রাম্পের মনে কি আছে জানি না, সে বলেও ফেলতে পারে মিটিং করবো কোনোদিন গিয়ে, হয়তো ঢাকা থেকেই করবে, বাংলাদেশ থেকে করবে, কোনো অসুবিধা নাই। কিন্তু মিটিং যদি নাও হয় তবে ইভেন্চুয়ালি এত কড়াকড়ি হয়তো নাও করতে পারে, এটা ভয় দেখায় ট্রাম্প হয়তো ভাবছে ইরানের ক্ষেত্রে আমি কিছু হয়তো কনসেশন আদায় করতে পারবো। আর ট্রাম্পের এখানে কয়েকটা স্বার্থ থাকতে পারে ব্যক্তিগত, যেমন একটা তো হয়তো ভয় দেখে আমি জয় পাবো, অথবা এই যে পুতিনকে নিয়ে তার যে একটা বিরূপ পত্রিকার সৃষ্টি হয়েছে দেশে, পুতিন সম্বন্ধে বিভিন্ন কথা বলা, এখন লোককে একটু অন্যদিকে মনোযোগ আকর্ষণ করলে লোকে হয়তো ওটা একটু ভুলে যাবে। একইভাবে তার এখানে যে প্রোব হচ্ছে, প্রোব সম্বন্ধে লোকে ভুলে যাবে। আর সবচেয়ে বড় ঘটনা, নভেম্বর মাসে যে আমেরিকায় যে ইলেকশন আসছে আর মাত্র 4 মাস বাকি, এই ইলেকশনের আগে এটা বলে আবার তার নিজের বেসকে স্ট্রং করে পেট্রিয়টিক ফিলিং এনে আমেরিকা কিছু ভোট পেতে পারেন, এসব চিন্তাও তার মাথায় থাকতে পারে এই নতুন ভাবে বাকযুদ্ধ স্নায়ুযুদ্ধ শুরু করার কারণে। তবে আলটিমেটলি আমার মনে হয় না এটা যুদ্ধ পর্যন্ত যাবে।
জি এবার একটু যেতে চাই সৈয়দ মাহমুদুল্লাহ আপনার কাছে, তার আগে আসলে কোন একটি দেশকে ঘিরে পররাষ্ট্রনীতি অথবা সেই দেশের বিরুদ্ধে পরাশক্তির কোন ধরনের পদক্ষেপ নেওয়া, সবকিছুর সঙ্গে আসলে প্রতিবেশী দেশগুলো বা ধর্ম ব্যবসা অনেক কিছু জড়িত থাকে। সেই ভিত্তিতে আসলে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের এখনকার বাগযুদ্ধ এবং ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক, এই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই। সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্ক অনেকদিন ধরেই খারাপ এবং সেটি শিয়া এবং সুন্নি এই ইস্যুতে, এবং সেই খারাপ সম্পর্কের সব শেষে যেটি আরো বেশি খারাপ করে তুলেছে সম্পর্ক, সেটি হচ্ছে 2016 সালের জানুয়ারিতে সৌদি আরব যখন তাদের দেশের সবচেয়ে প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা সহ 46 জনকে মৃত্যুদণ্ড দেয় এবং ইরানের সঙ্গে তাদের সম্পর্কের ভীষণ অবনতি ঘটে ওই সময়টা। এবং ওই হত্যাকাণ্ডের পর তেহরান মূলত সৌদি আরবের দূতাবাসে তাদের যে লোকজন ছিল তাদের সেখানকার লোকজনদের লোকজন আক্রান্ত হয়, ইরানিদের কাছ থেকে ক্ষতিগ্রস্ত হয়। এরপর সৌদি আরব আবার ইয়েমেনে ইরানের একটি দূতাবাসে বিমান হামলা করে এবং সব মিলিয়ে তখন হচ্ছে সৌদি আরব ইরানের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দেয়। এবং আমরা দেখি সেই খারাপ সম্পর্ক এখন পর্যন্ত খারাপ রয়েছে, দিনে দিনে আরো বেশি খারাপ হচ্ছে এবং প্রকাশ্যে খারাপ হচ্ছে, সেটি আমরা ওয়াইসি সম্মেলনের সময়ও দেখতে পেয়েছি। এবং একই সঙ্গে আমরা যখন দেখি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্কটা ভালো যাচ্ছে না, আবার সৌদি আরব যুক্তরাষ্ট্রের $50 বিলিয়ন অস্ত্রের বাজার, সব মিলিয়ে আপনার বিশ্লেষণ যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক, যুক্তরাষ্ট্র সৌদি আরব সম্পর্ক এবং সৌদি আরব ইরান সম্পর্ক? সৈয়দ মাহমুদউল্লাহ,
প্রথমে সৌদি ইরান সম্পর্ক নিয়ে আসি। আপনি অনেক তথ্য দিয়ে দিয়েছেন, তো সেটা হচ্ছে 1979 সালের ইরানি বিপ্লবের পর, সেখানে খমেনি সরকার যখন ক্ষমতায় আসেন তখন তারা একটা সেই দেশে ইউফোরিয়া সৃষ্টি হয় যে ওই সমস্ত এলাকায় যে ডিক্টেটারশিপ গুলো আছে এবং রাজতন্ত্র গুলো আছে সেগুলো উড়িয়ে দেওয়া, সেগুলোর বিরুদ্ধে স্থানীয় জনসাধারণের মধ্যে এরা নিজেরা যতটা উৎসাহ দিয়েছে কিছুটা তো নিশ্চয়ই, সাথে সাথে ওই দেশের জনগোষ্ঠী ও নিপীড়িত জনগোষ্ঠী যাদের মতামতের প্রতি রাজতন্ত্র বা ডিক্টেটাররা তো আক্কা হল না, তাদের ভিতরেও এক ধরনের ইউফোরিয়া সৃষ্টি হয়েছে, আমরা এই সুযোগে আমাদের দেশে দপ্তরে এই শক্তিগুলাকে বাদ দিতে পারবো, তো সেটা একটা থ্রেট মনে করেছে রাজতন্ত্র গুলো ডিক্টেটর গুলো। এবং আপনার মনে আছে সাদ্দাম হোসেনকে পশ্চিমারা এবং এই যে সৌদি আরব সহেরা পয়সা করে দিয়ে উৎসাহ দিয়ে উস্কানি দিয়ে ইরানের সাথে যুদ্ধে লাগিয়ে দিয়েছিল, সেই যুদ্ধ 8 বছর স্থায়ী হয়েছিল, তাতে মিলিয়নের বেশি লোক মারা গিয়েছিল, এখনকার হিসেবে $100 বিলিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছিল, দুই দেশের ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হয়ে গেছিল। তো ওইটা একটা কারণ যে সৌদি আরব ইরানের বিপ্লবকে এবং ইরান যতটা না বিভিন্ন দেশে তাদের সমর্থকদের উস্কানি দিচ্ছে এদের বিরুদ্ধে, তার চাইতে বড় কথা ইরানের যে তাদের দৃষ্টিমত এক ধরনের ইসলামী শাসন তারা কায়েম করেছে, শিয়া বিশ্বাস অনুযায়ী ইসলামী শাসন, সেটা এই রাজতন্ত্রগুলো এই ডিক্টেটরগুলো এটাতে ভীতবোধ করে যে তাদের জনগণ না তাদেরকে উচ্ছেদ করে দেয়। এবং সৌদি আরবে সাম্প্রতিককালে যেসব ঘটনা ঘটছে, সৌদি যে ক্রাউন প্রিন্স এখন যিনি আছেন, যিনি বাহ্যত সে দেশের শাসক, তিনি একদিকে দুর্নীতির অভিযোগে রাজ পরিবারের অনেক প্রিন্স সহ মানে অনেক ধনী অর্থ ব্যবসায়ীকে গ্রেফতার করে তাদের থেকে তাদের উপরে অনেক অনেক সময় কিছুটা নাকি শারীরিক অত্যাচার হয়েছিল, করে তাদের থেকে হিউজ টাকা পয়সা রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে নিয়েছেন। অন্যদিকে পশ্চিমা তথ্য মতো তিনি ফ্রান্সে একটি ভিলা কিনেছেন প্রায় $1 বিলিয়ন দিয়ে এবং একটি একটি পেইন্টিং কেড়েছেন প্রায় $500 মিলিয়ন দিয়ে। তো এইসব তিনি নিজে ব্যক্তিগত ভাবে এইসব দুর্নীতি করছেন এবং দুর্নীতির
এবং তার এইসব পদক্ষেপ নিয়ে অনেক ধরনের সমালোচনাও রয়েছেন যে তার পক্ষের যারা না তাদের ক্ষেত্রে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে, এমন অনেকটা সমালোচনা শোনা যায়।
হ্যাঁ, কারণ তিনি তো একেবারেই অতি তরুণ, একজন 32-34 বছর বয়সের যুবক, তিনি বাহ্যত সে দেশের শাসক হয়ে বসছেন এবং যারা পরবর্তীতে উত্তরাধিকারী হতেন তাদের সবাইকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তিনি পরবর্তী রাজা হবেন এটা ঠিকই হয়ে গেছে, এখন উনি ক্রাউন প্রিন্স যুবরাজ, আর তার পিতা একেবারেই বৃদ্ধ ব্যক্তি এবং তার স্বাস্থ্য ভালো যাচ্ছে না, তো ফলে যে অবস্থাটা এখন সৃষ্টি হয়েছে ওইটাই একটা কারণ, তারা থ্রেট মনে করে একটা কোন দেশে। ইরানে তো বারবার নির্বাচন হচ্ছে, শাসন ব্যবস্থা তাদের ইসলামী হোক বা অন ইসলামিক হোক সেটা অন্য কথা, নির্বাচন হচ্ছে। সৌদি আরবে তো নির্বাচন নাই, কুয়েতে তো নির্বাচন নাই, গালফ দেশগুলোতে তো নির্বাচন নাই। এগুলো তো এই দেশের জনগণ দেখছে, দেশের জনগণের ভিতরে তো শিক্ষিত একটা তরুণ জনগোষ্ঠী উঠছে। এখন মহিলাদেরকে কেবল ড্রাইভিং করতে দিলে মহিলারা খুশি হয়ে যাবে, অথবা সেখানকার তরুণ সমাজকে সিনেমা হল খুলে দিলে তারা খুশি হয়ে যাবে, আমরা সিনেমা দেখতে পারছি, এটাই না তারা গণতন্ত্র চাইবে, এটা নিয়ে তো এদের ভিতরে উদ্বেগ আছে এই রাজতন্ত্রগুলোর মধ্যে। সেই জন্য তারা চায় না ইরান, তারা ইরানকে শায়েস্তা করতে চায়, ইরানকে কাবু করতে চায়, সেটা একটা প্রধান কারণ। আর ইসরায়েল কাবু করতে চায় কারণ ইরান প্রথম থেকে ইসরায়েলকে বলেছে যে তুমি প্যালেস্টাইন দখল করছো, অন্যায় ভাবে তাদের উপর অত্যাচার করছো, এটা এটার বিরুদ্ধে একেবারে যুগ্ধং দেহী মনোভাব, কঠোর মনোভাব তাদের। সুন্নি রাষ্ট্র কোনোটা সেরকম মনোভাব দেখাচ্ছে না সেখানে, সেই জন্য ইসরায়েল তাকে শত্রু মনে করে এবং তার সামরিক শক্তি বাড়ুক ইসরায়েল নিশ্চয়ই সেটা চাইবে না, কারণ তার জন্য একটা হুমকির কারণ। তো ওখানকার তো এটা এই দুটো তো প্রধান একটা শক্তি, তার সাথে যুক্তরাষ্ট্র তো আছেই, কারণ যুক্তরাষ্ট্রের ওই অঞ্চলের তৈলানা, তাদের ব্যবসা বাণিজ্য ইত্যাদি, তাদের অর্থনৈতিক সামরিক ট্রেড সমস্ত নিরাপত্তার বিষয় জড়িত আছে। সেই মিলে এই মানে আপনি দেখতে পাচ্ছেন যে পরিস্থিতিটাতে কিরকম, একদিকে মৈত্রী এবং তাদের এই মৈত্রী থ্রেটের সম্মুখীন, তাদের স্বার্থগুলো থ্রেটের সম্মুখীন, হুমকির সম্মুখীন সেই জন্য। কিন্তু যেটা অধ্যাপক উল্লেখ করলেন বিজ্ঞ অধ্যাপক, সেটা হচ্ছে ডোমেস্টিক কারণগুলো এখানে প্লে করছে। ট্রাম্পকে অনেক সময় অনেক লোক মনে করে যে বোধহয় মাথা মোটা একটা লোক উল্টা পাল্টা কথা বলছে, মাথার বোধহয় ঠিকঠাক নেই, তা না, ওনার অনেক প্ল্যান ঠিক মতো হিসাব করে করা। এই যে মধ্যবর্তী নির্বাচন আসছে নভেম্বরে, সেটাকে উনি মাথায় রেখেছেন, যেমন বিজ্ঞ অধ্যাপক বললেন যে তার যে হার্ডকোর সমর্থকরা।
সৈয়দ মাহমুদুল্লাহ দুঃখিত আপনাকে একটু থামাতে হচ্ছে, যদিও আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি কথা বলছিলেন, আমাদের দুজন শ্রোতা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, তাদের প্রশ্ন নিয়ে আবার আপনাদের কাছে ফিরছি। আমাদের সঙ্গে রয়েছেন আব্দুস শুকুর, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আব্দুস শুকুর শুনতে পাচ্ছেন?
হ্যাঁ শুনতে পাচ্ছি।
জি আপনি আপনার প্রশ্নটি যদি করেন।
আমার প্রশ্ন হইল যে কথাটা আমি বলতেছি,
জি বলুন আমরা শুনতে পাচ্ছি,
এই ইরাক সম্বন্ধে বুঝছেন?
জি বলুন বলুন শুনছি আমরা।
যদি স্টাফ সাথে ইরামের লোকের একটা ইয়ে লাগাইছে,
জি
উত্তর কোরিয়ার লোকের লাগাইছে বুঝছেন,
জি
উত্তর কোরিয়ার লোকে যখন লাগাইলো, উত্তর কোরিয়ার তো ধীরে ধীরে আমি চিন্তা করি বা আপনারাও চিন্তা করেন, দেখেন তারার মধ্যে লাগে না কিন্তু আমরার মধ্যে যে লাগে, এটা খিলা খিলা যে আপনারা দেশে আমি তাকে আবেদন করি আর যাতে কূটনীতির মাধ্যমে বুঝছেন, যদি কূটনীতির মাধ্যমে যদি এটা করেন তাহলে
জি আমরা আপনার প্রশ্নটি পেয়েছি আব্দুল শুকুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আরেকজন শ্রোতা রয়েছেন দীপক চক্রবর্তী। দীপক চক্রবর্তী আপনার প্রশ্ন যদি খুব সংক্ষেপে করেন, আমাদের হাতে একদম সময় কম। হ্যালো
কাদির ভাই নমস্কার।
নমস্কার 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 বলুন ভাই আপনার প্রশ্নটি বলুন।
আমি দীপক চক্রবর্তী বলছি বাংলাদেশ পঞ্চগড় থেকে। আজকে একটা গুরুত্বপূর্ণ আমি মনে করি একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হচ্ছে ভয়েস অফ আমেরিকায়। আমি প্যানেল হোস্টকে ধন্যবাদ জানাই। আমার প্রশ্ন থাকবে এটা হইলো যে তাহিদুল ভাই আপনি যখন প্রথমে বললেন একটা বাঘ যুদ্ধ মানে চলছে আর
কি,
এই বিষয়টাকে যেমন বাঘ যে চলতেছে এখন এই সাধারণ মানুষের ভাবনা চিন্তা ভাবনা কিরকম আর কি, এবং কি ওই দেশের জনগণ কি ভাবতেছে এই দুই দেশের নিয়ে, একটু যে বাগযুদ্ধ কথাগুলো আপনি যে আমাদের আলোকপাত হয়ে উঠে আসলো, এই সাধারণ জনগণ কি ভাবনা চিন্তা ভাবনা করতেছে এই বিষয়ে একটু যদি আপনারা
আপনাকে যেতে চাই, তারপর আমরা শেষ করবো ডক্টর আহসান হাবিব আপনাকে দিয়ে। এই যে সমস্যা সৌদি আরব এবং ইরানের মধ্যকার, এটি অনেকে বলেন যে ধর্মভিত্তিক যে শিয়া এবং সুন্নি সমস্যা সেটিরই একটি নামান্তর, এবং আমরা এটাও তো জানি যে পার্শ্ব উপসাগরভুক্ত অঞ্চলে আসলে সুন্নিরা সংখ্যাগরিষ্ঠ এবং এই অঞ্চলে জনসংখ্যার 56% হচ্ছে সুন্নি সম্প্রদায়ভুক্ত এবং 36% হচ্ছে শিয়া সম্প্রদায়ভুক্ত। সব মিলিয়ে এই যে ধর্মীয় বিষয়, এই সমস্যার সমাধান করে ইরান এবং সৌদি আরব কখনো কি কাছাকাছি আসতে পারবে বলে আপনি মনে করেন? এক, এবং যুক্তরাষ্ট্র, ইরান এবং সৌদি আরব, বিশেষ করে মুসলিম বিশ্ব, এদের মধ্যে সম্পর্ক ভালো করার জন্য কোনো ধরনের উদ্যোগ কি এখন পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন? কারণ আমরা দেখি ক্ষমতার পালাবদল হয়, নতুন সরকার আসে, নতুন যুবরাজা আসে, কিন্তু সম্পর্কের পালাবদল হওয়ার সঙ্গে সঙ্গে সম্পর্কের কিন্তু কোনো পালাবদল আমরা দেখি না, বরং আরো অবনতি হয়। সৈয়দ মাহমুদউল্লাহ,
না, যুক্তরাষ্ট্রের সাথে অন্যদের সম্পর্ক উন্নত চাইতে বড় কথা সৌদি আরব ও ইরানের তা সম্পর্ক অদূর ভবিষ্যতে বা আগামী কয়েক দশকের ভিতরে স্বাভাবিক না হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। সেটার একটা কারণ হলো, দেখুন, প্রথম শিয়াইজম শুরু হয়েছে কারবালার পর থেকে ধীরে ধীরে, সেটা এখন থেকে কত প্রায় 1300 বছর আগে, মধ্যখানে তো প্রায় 1200 বছর সুন্নি শিয়াদের মধ্যে এক ধরনের মোটামুটি শান্তিপূর্ণ সহবস্থান চলেছিল। অবশ্যই একজন আরেকজনকে মনে করতো যে এটা বিভ্রান্ত, শিয়াদেরকে সুন্নিরা তো বিভ্রান্ত মনেই করতো, কিন্তু তারা তো যুদ্ধে লাগেনি। এই ইরাক যুদ্ধ থেকে শুরু করে পশ্চিমারা তার আগে সাদ্দামকে দিয়ে যে অ্যাটাক করানো ইরাকের উপরে, ইরানের উপরে, সেই থেকে পশ্চিমা দেশগুলো নিজেদের স্বার্থে এই শিয়া সুন্নির জিনিকে বোতল থেকে বের করে দিয়েছে, বোতল থেকে একবার বের করে দিয়েছে, এটা আবার বোতলে ঢুকাতে দীর্ঘ সময় লাগবে। আমি অন্য যে কথা বলছিলাম সেটা একটু এক মিনিটে শেষ করি, সেটা হচ্ছে প্রেসিডেন্ট আরেকটা সমস্যার মধ্যে আছেন, সেটা হচ্ছে তার নির্বাচন, তিনি যে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছেন সেই নির্বাচনে রাশিয়া যুক্তরাষ্ট্রে এখানে নানা ধরনের কলকৌশল করে হিলারির বিরুদ্ধে জনমত বিরূপ করে দিয়ে তার জয়ে হেল্প করেছে। এই যে ইনভেস্টিগেশন চলছে রবার্ট মেলারের আপনার ইনভেস্টিগেশন, এইটা একটার পর একটা নানা সব তথ্য বের করে আনছে। প্রেসিডেন্ট এটাতে অস্বস্তি বোধ করছেন এবং তিনি এমনকি হুমকি হয়তো বোধ করছেন। যখনই কোনো নেতা হুমকির সম্মুখীন হন, রাষ্ট্রনায়ক বিশেষ করে, তখন তারা জনমত ডাইভার্ট করার জন্য, বিপথে পরিচালিত করার জন্য যুদ্ধের মতো কৌশল গ্রহণ করেন। এবং ইরান তো এখানে একটা তাদের জন্য একটা ডেভিল আছেই, এর সাথে সাথে তার যে একজন প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা বোল্টন, তিনি আবার কট্টর ইরান বিরোধী ব্যক্তি। অন্যপক্ষে তার এখনকার যে সেক্রেটারি অফ স্টেট পম্পিও, তিনিও মোটামুটি ভাবে একজন কট্টরপন্থী বলে বিবেচিত। এই সমস্ত বিবেচনা নিয়ে আকস্মিক ছোটখাটো একটা হামলার দিকে তিনি চলে যান কিনা একেবারেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, যদিও আমার ধারণা সামরিক অধিনায়করা এই ধরনের হঠকারী সিদ্ধান্তের হয়তো বিরোধিতা করবেন।
এবং সেটি তো সরাসরি যুক্তরাষ্ট্র না গিয়ে অন্য কোনো দেশ দিয়েও করানো সম্ভব, যেটি আমরা এর মধ্যে দেখেছি প্রক্সি ওয়ার। জি, আমরা ডক্টর হাসান হামিদ, আমরা শেষ করব খুব সংক্ষেপ আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি কি কোনো শান্তিপূর্ণ সমাধান দেখতে পাচ্ছেন, খুব সংক্ষেপে যদি বলেন।
সেটাই আমি বলছিলাম, ওই যে যে প্রশ্নগুলো করলেন ওই সেই দুলাইনে আমি উত্তর দিচ্ছিলাম যে সিয়াসুন্নি গোলমাল কিংবা শান্তির কি হবে। অ্যাকচুয়ালি সিয়াসুন্নি গোলমাল এ সমস্ত জিনিস কিন্তু ইদানিং কমে আসতেছিল গ্লোবালাইজেশনের জন্য, যেখানে তরুণ সমাজ, ইয়াং যারা বয়স 20-30-35, তারা কিন্তু সবাইকে বন্ধু মনে করে, সেখানে কোনো বিভেদ নাই। সেই তরুণ সমাজ যদি উদ্দীপ্ত হতো তাহলে কিন্তু আরব, ইরান, এমনকি আমেরিকা সব থেকে তরুণদের মধ্যে একটা ভ্রাতৃত্ব সৃষ্টি হতে পারত এবং তারা দেশটাকে শান্তির দিকে নিতে পারতেন। কিন্তু ট্রাম্পের এই যে ঘোষণা, এর ফলে হবে কি, ইরানের তরুণ সমাজ আবার যেটা যত প্রোগ্রেসিভ হচ্ছিল আবার ব্যাকওয়ার্ডের দিকে চলে যেতে পারে এবং আবার আয়াতুল্লাহ এবং ধর্মীয় নেতৃত্ব আবার কঠোর স্থানে নিতে পারে। তাহলে
যাদের প্রশ্ন নিতে পারিনি তাদের কাছে দুঃখ প্রকাশ করে আজকের মতো এখানে শেষ করছি। এবং যেতে যেতে আসলে আমরা বিশ্ব শান্তি চাই, সবাই বিশ্ব শান্তি চায়, আমরা বিশ্ব শান্তির দিকে অগ্রসর হতে চাই এবং সেদিকে তাকিয়ে থাকবো। আজকের মতো অনুষ্ঠানটি এখানে শেষ হচ্ছে।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।